नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषसुन्दरवाणी पश्चात्पदसुताये पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुत्वये गच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः मदङ्गाय कृष्णप्रेमप्रदायते कृष्ण कृष्ण चैतन्य गौरतिशयमः हे कृष्ण करुणा सिन्धु दीनवन्धुजगतपते गोपेश गोपिका कन्तरवस्थते तप्त काञ्चन गौरङ्गी राधेवृन्दवनेश्वरी वृषभानसुकदेवी नीलाचलवयसायत्मे नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्री गौर भक्तवृन्द हरे कृष्णा 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 हरे 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 राम नमो राम हरे 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 कृष्ण আপনাদের সকলের উৎসাহ উদ্দীপনা দেখে আমার খুব ভালো লাগছে। এত গরম, অসহ্য গরম, আবার ভিতর দিয়ে ঘেমে যাচ্ছে, তার সত্ত্বেও আপনারা এখানে এখানে উৎসাহের সঙ্গে এসছেন, এটা একটা ভালো লক্ষণ। কোনো ছোটোবেলায় কোনো বাচ্চারা যদি খাওয়া দাওয়া করতে না চায়, সাধারণত এরকম হয়, ছোটো ছেলেমেয়েরা, যেমন ওইখানে একটা মেয়ে খুব কোলাহল করছে, খেলতে পড়তে খুব নেশা কিন্তু খেতে চায় না, এরকম হয় না, ঘরের মেয়ে ছেলেমেয়েরা খেতে চায় না, তখন মায়ের বিশেষ করে আর টেনশানের শেষ থাকে না যে আমার ছেলে বা মেয়ে যদি না খায় তো কী করে নাদুস নুদুস হবে, শরীরটা কী করে হবে, আর যতই খাক না কেন তবু মা দেখে ছেলেটা কেমন যেন রুগা রুগা আছে, কেমন নয়নের মা সবসময় ভাবে যে কী আমার ছেলেটা স্বাস্থ্যটা হচ্ছে না কেন। আমাদের বাড়ি গিয়ে বলছে ওর বৌদি এমন জুস টুস খাওয়ায় তো ফুটবল বানিয়ে দিয়েছে, তবু মনে হয় যে না স্বাস্থ্যটা ঠিক হচ্ছে না, এরকম মনে হয়। ঠিক সেই রকম সাধুগুরু বৈষ্ণব যখন বদ্ধযুগকে দেখে যে হরিকথা শোনার প্রতি কোনো রুচি নেই, তখন তাদেরও মাথা একটু টেনশান হয়। সাধুগুরু বৈষ্ণব হচ্ছে জগতে মায়ের মতো, তাদের মাতৃস্নেহেও যেমন সন্তানের প্রতি আছে, ঠিক সেই রকম ভগবানের ভক্তদেরকে ভক্তদের হৃদয় এরকম স্নেহভাব প্রেমভাব বদ্ধজীবের প্রতি থাকে। তো তারা যখন দেখেন যে শুনতে চায় না তখন তাদের খুব টেনশান হয়, কিন্তু যখন দেখেন কাউকে যে তারা শুনতে চায় তখন তাদের খুব আনন্দ হয়। কেন যদি বাচ্চা না খায় মায়ের টেনশান এই কারণে হয় যে ও স্বাস্থ্যটা হবে কি করে, বড় হবে কি করে, শরীরটা গড়বে কি করে। ঠিক সেরকম আমাদের আধ্যাত্মিক জীবন পুষ্টি লাভ করে, সুন্দরভাবে গড়ে ওঠে, প্রেম ভক্তি লাভের দিকে ধাবিত হয় যখন কেউ শ্রবণের প্রতি রুচি বাড়ায়। যখন কেউ শ্রবণের কথা শুনেই উৎসাহী হয়, শ্রবণ করতে আসে এবং ধৈর্য ধরে সময় উৎসর্গ করে, ধৈর্য ধরে যখন কেউ শোনে তার মানে এটা তার জীবনে একটা শুভ লক্ষণ, সে অচিরেই শুদ্ধ ভক্তি লাভ করবে, ভক্তি জীবনে অনেক বড় হবে, সেই লক্ষণগুলি প্রকাশ পায়। তো সেটি অত্যন্ত একটা শুভ লক্ষণ। তা আমি আমার এই অন্ধ চোখে দেখছি যে আপনাদের এই রুচি ভাবটা আছে। জাস্ট পিনাকিবাবু সেমিনারের আয়োজন করেছে, আপনারা কোনো না কোনোভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সংবাদ পেয়েছেন আর আপনারা এসছেন। আমরা আজকে মনে করেছিলাম আজকে বেশি ভক্ত হবে না, কালকে সানডে বেশি হবে, কিন্তু মহাপ্রভুর এমনই দয়া, আপনাদের এত আকর্ষণ আছে ভগবানের কথা শোনার প্রতি যে আমরা দেখছি যথেষ্ট ভক্ত এখানে উপস্থিত হয়েছেন, সেটা খুব সুন্দর। কৃষ্ণ কথা শোনা আমাদের মানব জীবনের প্রথম এবং পরম কর্তব্য, যেটা আমরা আজকে সকালে ভাগবতম ক্লাসে আলোচনা করেছি যে পরীক্ষিত মহারাজ যখন শুনলেন যে অনলি 7 দিন তার জীবনে হাতে আছে, তখন সে অন্য কোনো কাজ করেছিলেন না, তার অনেক রেসপন্সিবিলিটি ছিল রাজা হিসাবে, সারা পৃথিবীর রাজা, কেবল এই ভারতের রাজা নয় সারা পৃথিবীর রাজা ছিলেন, তার কত দায়ী দায়িত্ব ছিল, তিনি সমস্ত দায়ী দায়িত্ব পরিত্যাগ করে তিনি শুধু একটা কাজকেই করার জন্য বেছে নিয়েছিলেন, সেটা হচ্ছে গোবিন্দের কথা শোনা। তিনি ওই সময় দান ধ্যান করতে চেয়েছিলেন না যে আমি দান করবো, তপস্যা করবো, আরও অন্য কাজ অনেক ধরনের আছে না, চ্যারিটেবল অ্যাক্টিভিটিস, কিন্তু অন্য কোনো কাজের প্রতি উৎসাহ না দেখিয়ে শুধু কৃষ্ণের কথা শুনতে তিনি গঙ্গার তীরে গিয়ে 7 দিন বসেছিলেন সুখদেব গোস্বামীর চরণতলে। তা সেই জন্য গোবিন্দের কথা শোনা একান্ত ইম্পর্টেন্ট। আমি একটা কাহিনী বলবো, আমি 2 দিন আগেও বলেছিলাম অল্প কয়েকজন ভক্তের সামনে, যেহেতু আজকে বেশি ভক্ত আছে সেই জন্য আমি সেটা আবার অবতারণা করব। সেইটা হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেল, যুধিষ্ঠির মহারাজ রাজ্য পেলেন, পঞ্চ পাণ্ডব খুব খুশি, কৃষ্ণ তখন উপস্থিত হস্তিনাপুরে। কৃষ্ণ ঘোষণা করলেন যুধিষ্ঠির মহারাজ চক্রবর্তী সম্রাট, মানে সারা পৃথিবীর সম্রাট হয়ে গেল। তো উনি হচ্ছেন সারা পৃথিবীর প্রধান সম্রাট, চক্রবর্তী সম্রাট মানে ইজ দ্য প্রিন্সিপাল কিং। তো ওনার আন্ডারে আরও অনেক রাজা থাকবে, আঞ্চলিক রাজা। তো সেই সমস্ত রাজা ইনাকে চক্রবর্তী সম্রাট হিসাবে মানলেন কি মানলেন না তার একটা প্রমাণ থাকা দরকার না? তার প্রমাণ কী করে হবে? একটা অশ্বমেধ যজ্ঞ করলেন, অশ্বমেধ যজ্ঞের এক পর্যায়ে অশ্ব তথা ঘোড়াকে ছেড়ে দেওয়া হয়, পিছনে পিছনে অনেক সৈন্য সামন্ত থাকবে, ঘোড়া চলতে থাকবে, প্রত্যেকটা রাজ্যের ভিতর দিয়ে ঘোড়া যাবে। যদি কোনো রাজ্যের রাজা যুধিষ্ঠির মহারাজকে চক্রবর্তী সম্রাট এর সম্রাট সম্রাট রূপে মানতে, হিন্দি এসে যায়, সম্রাট রূপে মানতে অস্বীকার করে, তাহলে সে কী করবে? ওই ঘোড়াটা বেঁধে রাখবে, ঘোড়াটাকে যেতে দেবে না। আর যদি মেনে নেয় তাহলে ঘোড়া তার রাজ্যের ভিতরে তো যাচ্ছেন, তবু সে বাধা দেবে না, সেটা হলো লক্ষ্য। তো ঘোড়া এরকম চলছে আর চলছে, যুধিষ্ঠির মহারাজ নির্দেশ দিয়েছেন অর্জুনকে, যুধিষ্ঠির মহারাজ নির্দেশ দিয়েছেন অর্জুনকে এই ঘোড়ার পিছনে যেতে, হ্যাঁ, মহারথী হিসাবে, কমান্ডার ইন চিফ, কমান্ডার ইন চিফ কি রূপসে অর্জুনকে বাতা, অর্জুনকে বলেছেন যে তুমি এর পিছনে পিছনে যাও। কার পিছনে পিছনে? দেখলাম শুনছেন কি না, পিছনে আরো অনেক সৈনিক আছে। তো অর্জুন চলছে ঘোড়ার পিছনে পিছনে, ঘোড়া আগে চলছে, চলতে চলতে একটা রাজ্যের মাঝখান দিয়ে যাচ্ছে, সেই রাজ্য রাজার নাম হচ্ছে চন্দ্রহাস মহারাজ। কি নাম? তিনি আবার শুদ্ধ কৃষ্ণ ভক্ত, রাজর্ষি। ওই রাজ্যের ভিতর দিয়ে যখন যাচ্ছেন, অর্জুন জানতেন না যিনি ভগবানের ভক্ত, আকাশ মার্গ থেকে নারদমণি বীণা বাজাতে বাজাতে অর্জুনের সামনে উপস্থিত হয়ে বলছেন, অর্জুন তুমি জানো কার রাজ্যের ভিতর দিয়ে এখন যাচ্ছ? এ মহারাজ চন্দ্রহাস, এই কৃষ্ণের অত্যন্ত শুদ্ধ ভক্ত। ব্যাস নারদমণি শুধু এইটুকু বলে আবার বীণা বাজাতে বাজাতে চলে যাচ্ছে। এই কথাটা শুনে অর্জুন বললেন, মা নারদ মুনি, হে মুনিবর, আপনি কোথায় যাচ্ছেন? শুধু এইটুকুন কথা বলার জন্য আমার কাছে এসছেন? আর যদি এইটুকুন বলেই থাকেন, তখন এখন এই ভক্ত সম্বন্ধে জানার জন্য আমার অনেক উৎসাহ বেড়ে গেছে। আপনি, আপনাকে আমি রিকোয়েস্ট করছি, এই চন্দ্রহাস মহারাজ সম্বন্ধে আপনি বর্ণনা করুন। কেন মহারাজের কথা বর্ণনা করা মানে কৃষ্ণের প্রসঙ্গ এসে যাবে, তাহলে আমি একই সঙ্গে ভক্ত এবং ভগবানের গুণ কীর্তন শুনতে পারব। আপনি দয়া করে আপনি এদের এই ভক্ত এবং ভগবানের গুণ কীর্তন আমাকে শোনান। নারদ মুনি বলছেন, অর্জুন, তুমি কি ভুলে গিয়েছ যে এখন তুমি কৃষ্ণ কথা শুনতে আসনি, তুমি আসছো ঘোড়াকে রক্ষণাবেক্ষণ করতে। ঘোড়া চলে যাচ্ছে, তোমার কর্তব্য তার পিছনে পিছনে ধাবিত হওয়া, এখানে বসে কৃষ্ণ কথা শোনার অবসর নয়, তুমি চলে যাও। অর্জুন বললেন, না না না, ঘোড়া যাচ্ছে, যেতে দেন, কিন্তু আমি আপনার মুখে কৃষ্ণ কথা, গোবিন্দের কথা, তার ভক্তের কথা শুনতে চাই। আপনি যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি এইখান থেকে উঠব না। নারদ মুনি মনে করিয়ে দিচ্ছেন, তুমি কি ভুলে গিয়েছ যুধিষ্ঠির মহারাজ এই ঘোড়ার জন্য অপেক্ষা করছেন? ঘোড়া যত তাড়াতাড়ি ফিরে যায় অশ্বের যোগ্য তত তাড়াতাড়ি সম্পন্ন হবে এবং তিনি সারা পৃথিবীতে চক্রবর্তী সম্রাট নামে পরিগণিত হবে। তিনি বাড়িতে থেকেও রাজপ্রাসাদে থেকেও অনেক টেনশনে আছেন, অতএব যে দায়িত্ব দিয়ে তোমাকে এখানে পাঠিয়েছে সেই দায়িত্ব সম্পাদন করা তোমার ধর্ম। এখন এখন কথা শোনা তোমার কর্তব্য নয়। এবং অর্জুন বলছেন, মুনিবর, এটা তো আমি প্রথমবার নয়, এর আগেও আমি করেছি। কুরুক্ষেত্রে রণাঙ্গনে যখন আমি যুদ্ধ করতে গিয়েছিলাম, উভয় পক্ষের শঙ্খ যখন বেজে গেল, তখন যুদ্ধ শুরু হবে, তখন আমি এমন একটা বাহানা করেছিলাম, সেই কারণে কৃষ্ণ তার স্বয়ং শ্রীমুখ থেকে আমাকে কথা শোনাতে বাধ্য হয়েছিলেন। আমিও সেটাকে ওয়েলকাম করে ওখানে বসে ধৈর্য ধরে কৃষ্ণের কথা শ্রবণ করেছিলাম। তখন তো আমি ভেবেছিলাম না, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে এসেছি, যুদ্ধ না করে কেন কথা শুনতে চাই? যেহেতু গোবিন্দের কথা আর গোবিন্দ বিরল, সেই জন্য তার কথা শোনার সুযোগ যদি হয় তাহলে অন্য যে কোনো ইম্পর্টেন্ট কাজ আমার কাছে তুচ্ছাতি তুচ্ছ, সেগুলো ত্যাগ করতে বন্ধ করতে আমি সদা প্রস্তুত। কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমি তাই করেছিলাম, এখনো আমি তাই করতে যাচ্ছি। যদি এই ঘোড়া হারিয়ে যায়, যদি ঘোড়াকে সন্ধান না পাই, এদিক সেদিক চলে যায়, তাহলে কি হবে? যুধিষ্ঠির মহারাজ যে অশ্বমেধ যজ্ঞ করছেন সেইটা অসমাপ্ত থাকবে, অপূর্ণ থাকবে, নষ্ট হয়ে যাবে। আমি যদি একবার আপনার মুখে গোবিন্দ এবং গোবিন্দর ভক্তর কথা শুনতে পারি, যে একবার হরি কথা শোনার ফলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়, যদি একটা অশ্বমেধ যজ্ঞ নষ্ট হয়ে যায় তাতে আমার কিছু যায় আসে না। তো নারদ মুনি তখন দেখলেন, বাপ রে বাপ, তাকে আমি নলেজ দিচ্ছি, এতে খুবই উৎসাহী। তখন নারদ মুনি তাকে ওইখানে বসিয়ে এই চন্দ্রহাস মহারাজ এবং কৃষ্ণের কৃষ্ণের বিভিন্ন প্রসঙ্গ অবতারণা করলেন। অর্জুন সন্তুষ্ট হলো এবং তখন তারপরে আবার ঘোড়াতে চলে গেল। এই ঘটনা থেকে আমরা কি বুঝি? যদি গোবিন্দের কথা শোনার সুযোগ হয় আমাদের, কলিযুগের মানুষের তো সময় নেই আর এরকম গোবিন্দ কথা বলার ভক্তও নেই, যদি কখনো হয় ইসকনের ভক্তরা কোথাও কথা বলেন, তাহলে আমাদের উচিত ওই আলু ক্ষেতে কাজ থাকলেও, লঙ্কা ক্ষেতে ঘাস কাটা থাকলেও, একটু বন্ধ করে হরি কথা শোনার প্রতি ধ্যান দেওয়া উচিত। আলু ক্ষেতের কাজ অনেকবার পাবেন, কিন্তু গোবিন্দের কথা শোনার সুযোগ যদি একবার আপনার হাত ছাড়া হয়ে যায়, সারা জীবনে আবার সেই সম্ভাবনা আসবে কি আসবে না তার কোনো গ্যারান্টি নেই, ঠিক না? সেজন্য বলেছেন শাস্ত্রে, জন্মে জন্মে পিতা মাতা সবই পায়, জন্মে জন্মে কাজকর্ম সবই পায়, কিন্তু গুরু কৃষ্ণ কৃষ্ণ কথা শ্রবণের সুযোগ নাহি মেলে ভজ হিয়ায়। প্রত্যেক জীবনে আমরা প্রত্যেক জীবনে কাজকর্ম পাবো, প্রত্যেক জীবনে আমরা মা পাবো, বাবা পাবো, স্ত্রী পুত্র পাবো, কিন্তু প্রত্যেক জীবনে গোবিন্দ গোবিন্দের ভক্ত সঙ্গ লাভ হয় না। যদি এইবার লাভ হয়েছে তাহলে আমাদের সেটি হৃদয় দিয়ে মনে প্রাণে সেটা গ্রহণ করা উচিত, সেখান থেকে লাভ উঠানো চাই। কথা বুঝে গেল? তাই এইরকম আমি একটা ভক্ত আর ভগবানের কথা এখন বলবো, তারপরে আমরা জগন্নাথ অষ্টকমের উপর অবতারণা করবো টাইম পেলে। একবার আপনারা শঙ্করাচার্যের নাম শুনেছেন? শঙ্করাচার্য তিনি কে? তার পরিচয় হচ্ছে, মেইন পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন স্বয়ং শিব ঠাকুর। তিনি হচ্ছেন স্বয়ং শিব। ভগবান কৃষ্ণ শিবজিকে বলেছিলেন, এই পৃথিবীতে এখন দার্শনিক তত্ত্বের উপর খুব বর্বর চলছে, শিব তুমি যাও, তুমি গিয়ে এর একটা বন্দোবস্ত করো। তখন শিব ঠাকুর এখানে এসেছিলেন শঙ্করাচার্য রূপ ধারণ করে এবং তিনি মায়াবাদ ভাষ্য প্রণয়ন করেছিলেন, মায়াবাদ ভাষ্য। সেই প্রসঙ্গ আমরা অন্য সময় বলবো। বিভিন্ন আচার্য বিভিন্ন যুগে কেন এসেছিলেন, তারা এসে কি করেছেন, তারপরে মহাপ্রভু কি করে এই কি করে তিনি অচিন্ত ভেদাভেদ তত্ত্ব স্থাপন করলেন, এর উপর গুরু মহারাজের লেকচার আছে। আপনারা যদি শুনতে চান লেকচার কালেক্ট করে করে শুনবেন, নাহলে পরবর্তীতে আমরা এই সমস্ত দার্শনিক তত্ত্বের উপর আলোচনা করব। তো শিব ঠাকুর কৃষ্ণের নির্দেশে এই জগতে শঙ্করাচার্য রূপে এসে প্রথম মায়াবাদ দর্শন প্রচার করেছিলেন। যখন মায়াবাদ ফিলোসফি প্রচারিত হয়ে গেলেন, ওনার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যে যখন চরিতান্ত হলো, তখন ওই শঙ্করাচার্য তার মুখ দিয়ে বললেন, তার শিষ্যদেরকে তার অনুসারীদেরকে বললেন, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মনোমতে। গোবিন্দ নিরাকার নন, গোবিন্দ সাকার তত্ত্ব, তার বিগ্রহ আছে, তাকে তোমরা ভজনা করো, তাকে তোমরা ভজনা করো, তাকে তোমরা ভজনা করো। তো প্রথম দিকে ফলোয়াররা সেগুলো আর মানতে পারেনি, পরবর্তীতে যারা ফলোয়ার ছিলেন তারা গোবিন্দেরই ভক্তি করতেন। সেই সমস্ত ফলোয়ার্সদের ভিতর শিষ্যদের ভিতর একজন শিষ্যের নাম হচ্ছে পদ্মপাদ। কি নাম?
পদ্মপাদ।
অনেক শিষ্যের ভিতর এই পদ্মপাদের প্রতি শঙ্করাচার্যের বিশেষ অনুকম্পা ছিল। বিশেষ অনুকম্পা মানে বিশেষ দয়া, স্পেশাল মার্সি, তাকে খুব ভালোবাসতেন। আর এই পদ্মপাদ যিনি খুব বড় পণ্ডিত ছিলেন, শঙ্করাচার্য অনেক বই লিখেছিলেন, ওই বইগুলো লিখে প্রথম তার শিষ্যকে দিতেন টেস্ট করতে, তিনি বাছাই করতেন, বিচার করতেন তার রস ঠিক আছে কিনা, রসবিচার ঠিক আছে কিনা, সব কিছু বিচার করে পদ্মপাদ যদি দেখতেন যে বই ঠিক আছে তখন সেটাকে মার্কেটে ছাড়া হতো। আর সবসময় তার প্রতি স্পেশাল দয়া, কেন? কেন তার অত্যন্ত গুরু ভক্তি ছিল, গুরু ভক্তি। তো গুরুদেব তার অনেক শিষ্য আছে, তার ভিতরে একজন শিষ্যকে এত দয়া দেখায়, এই শিষ্যকে আবার সবার সামনে প্রশংসা করে। গুরুদেবকে সাধারণত শিষ্যরা প্রশংসা করে, কিন্তু শঙ্করাচার্য নিজে এই পদ্মপদের প্রশংসা করতেন। সেই জন্য অন্যান্য শিষ্যদের ভিতরে এলার্জি উঠে গেল, কি গুরু মানুষকেই এত ভালোবাসে, আমাদের কোনো ইয়া নেই। কিন্তু মনে মনে ভাবতে চোখ অনেক সময় লাল হয়ে যেত, মুখগুলি কালো হয়ে যেত, শঙ্করাচার্য বুঝতে পারতেন এরা ঈর্ষা করছে, এরা সহ্য করতে পারছে না, তাই কি নেই? তখন শঙ্করাচার্য ভাবলেন তাহলে এদের আমি একটু শিক্ষা দেব, পদ্মপাদের পরিচয় আসলে কি সেটা একটু বোঝাও। একদিন করছে কি, একটা নদী, অনেক বড় নদী, খরস্রোতা নদী, প্রচণ্ড কারেন্ট, কারেন্ট মানে স্রোত, এইরকম নদী, অপর পারে পদ্মপাদ গিয়েছে। সন্ধ্যা হবে এই সময় এই পার থেকে শঙ্করাচার্য তাকে ডেকেছে। আচ্ছা, তার আগের নাম, পদ্মপাদের আগের নাম ছিল সনন্দন। কি নাম ছিল?
সনন্দন।
পদ্মপাদ নামটা পরে হয়েছে, কেন হয়েছিস পরে বলছি। সনন্দন সনন্দন নদীর এই পারে থেকে সনন্দনকে ডাকছেন, সনন্দন তখন নদীর ওই পারে, অন্য পারে। সানন্দন সানন্দন একটু ডাকছে। তো অপর পাড়ে থেকে শঙ্করাচার্য গুরু মহারাজের কথা ও শুনতে পেয়েছে, এখন আসবেন। সন্ধ্যার সময় প্রচন্ড খরস্রোতা নদী, পার হওয়ার মতো কিছু নেই, নৌকাও নেই, লঞ্চ নেই, স্টিমারও নেই, কি করে আসবেন তিনি ওটা ভাবছেন। আবার লেট করেও যাওয়া চলবে না, গুরুদেব যদি ডাকেন তার সঙ্গে সঙ্গে যাওয়া উচিত। গুরুদেব ডাকার এখন ডেকেছেন, আপনি যদি 5 মিনিট পরে আসেন সেটা গুরুত্বের না অপরাধ। যদি আপনার সামর্থ্য থাকে সাথে সাথে যাওয়া উচিত। এটা যুধিষ্ঠির মহারাজের শিক্ষায় আমরা পাই মহাভারতে, যে গুরুদেব ডেকেছেন এখনই যাওয়া উচিত, লেট করে যাওয়া তার প্রতি অবমাননা, গুরুর প্রতি অবজ্ঞা, সেজন্য সাথে সাথে যাওয়া উচিত। তো গুরুদেব ডাকছেন, আর তার হচ্ছে একজন প্রাণের প্রিয় গুরু, শিষ্য এইরকম এত ক্লোজ, আমি যেতে পারছি না, লঞ্চের জন্য নৌকা নেই, সেই জন্য সেটা হয় আমাকে যেতেই হবে, কিন্তু আমার ভয়ও লাগছে, এইরকম নদীতে যদি আমি ঝাঁপ দেই তাহলে হয়তো আমার জীবন আজকে শেষ হয়ে যাবে, তাহলে এখন আমি কি করবো, যাবো কি যাবো না, এটা চিন্তা করছে। মনের ভিতরে গুরুর কৃপায় মনের ভিতরে একটা বিচার আসছে, যে গুরুর কৃপায় একজন বদ্ধ জীব ভাব সমুদ্র উত্তীর্ণ হয়ে যেতে পারে, সেই গুরুর কৃপায় একটা নদী আমি অতিক্রম করতে পারবো না, এটা হয়। এইটা বলেই এই ভাব নিয়ে ওই গুরুকে স্মরণ পূর্বক নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু গুরু এবং ভগবানের এমনই দয়া, সে আর ডুবছে না, ওই জলের উপর দিয়ে এরকম হেঁটে হেঁটে আসছে, এরকম স্টেপ দিচ্ছে না, স্টেপ স্টেপ মানে কি, স্টেপ মানে কি, হ্যাঁ পদক্ষেপ, আর পদক্ষেপ এখানে পা দিচ্ছে, ও দেখছে না, কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ দেওয়ার সাথে সাথে নিচে এত বড় পদ্ম ফুল হয়ে যাচ্ছে, ওই পদ্ম ফুলের উপরে পা দিয়ে এরকম আসছে, যত স্টেপ দিচ্ছে তত সামনে পদ্ম হয়ে যাচ্ছে, সে নিজে বুঝতে পারছেন না সে কি করি চলছে। এই পার থেকে শঙ্করাচার্য তার শিষ্যদেরকে নিয়ে দেখছেন যে কি হচ্ছে, শঙ্করাচার্য তাদের শিষ্যদেরকে জ্ঞান, দিব্য জ্ঞান, দিব্য চোখ খুলে দিয়েছে, তারা সচক্ষ দেখছে যে গুরু মহারাজ সেই প্রিয় শিষ্য যার নাম সনন্দন, সে ওই পার থেকে গুরুর আহ্বান শুনে গুরুর কাছে আসছেন পদ্ম ফুলের উপর পা দিয়ে দিয়ে। তখন তারা দেখছে ওরে বাবা, যা ভাবাই যায় না, সনন্দন এত উঁচু স্তরের ভক্ত, গুরুর আদেশ পালন করে আসছেন জলের উপর দিয়ে পদ্ম ফুলের উপর পা রেখে রেখে, তারা অবাক হয়ে গেলেন। শঙ্করাচার্যের কৃপায় অন্যান্য শিষ্যদেরকে তিনি এইভাবে শিক্ষা দিলেন যে তোমরা বোঝো যে কেন আমি এই সনন্দনকে এত ভালোবাসি। তোমরা এটা ওধারে থাকলে তো বলো না, না কাল সকাল 8টায় যাবো, যখন ফেরি নৌকা আসবে এখন রেস্ট করি, কিন্তু আমার ডাকে তার জীবনে রিস্ক নিয়ে এই নদীতে ঝাঁপ দিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু যার কাজ সেই করছে গোবিন্দ, তার প্রত্যেকটা পায়ের নিচে পদ্ম ফুলের ব্যবস্থা করেছেন, আর পদ্ম ফুলের বিপদ দিয়ে সে নদী পার হয়ে আসছে, দেখো তোমরা সবাই। তখন তারা দেখলো, এবং সেই দিন থেকে ওই সনন্দর প্রতি অন্যান্য শিষ্যদের মনোভাব পরিবর্তন হলো, আর ওই দিন থেকে শঙ্করাচার্য তার নাম সনন্দন চেঞ্জ করে পদ্মপাতে অভিষিক্ত করলেন, তার নাম হলো কি, পদ্মপাত। কথাটা বুঝাবে, দেখুন ভক্তের কথাও কত ইম্পর্টেন্ট, কেমন লাগলো, কিরকম ভক্ত এবার বুঝুন। গুরুর কৃপা হলে অসাধ্য সাধন হয়, আর গুরুর কৃপা পাওয়ার জন্য কি করা উচিত, আমাদের গুরুর চরণে দাসানুদাস হয়ে যাওয়া উচিত, গুরুর চরণে বিকৃত গরু, যেমন একটা মালিক একটা গাভীকে কিনে নিয়ে যায়, কেনার পরে যে বিক্রি করে তার কোনো অধিকার থাকে না, পূর্ণ অধিকার তার যিনি কিনেছেন, ঠিক সেরকম আমরা কোনো পরিবারে জন্ম নিয়েছি সেটা ঠিক আছে, কিন্তু যেদিনে আমরা গুরুর চরণে দীক্ষা শিক্ষা নিলাম ওই দিন থেকে আমরা গুরুর কাছে বিকৃত দাস হয়ে গেলাম, তার স্বার্থই আমার স্বার্থ, তার সুখই আমার সুখ, এই মনোভাব হচ্ছে শিষ্যের মনোভাব হওয়া উচিত। তো সেই মনোভাব 100% ওই সনন্দন তথা পদ্মপাদের ভিতর ছিল, সেই জন্য তিনি গুরু কৃপা লাভ করেছিলেন। যেমন আমরা দেখতে পাই শিল প্রভুপাদের ওইরকম গুরু ভক্তি ছিল শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের চরণ পদ্মে। সেই জন্য শিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের অনেক কোয়ালিফাইড শিষ্য ছিলেন, অনেক সিনিয়র সিনিয়র শিষ্য ছিলেন, কিন্তু শিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর শিল প্রভুপাদের উপর যেভাবে কৃপা দৃষ্টি দিয়েছিলেন, যত কৃপা বর্ষণ করেছেন তার হৃদয়ে, সেই রকম অন্য কোন শিষ্যের উপর বর্ষণ করেননি। এটা শিল প্রভুপাদের গুরু ভক্তির জন্য সম্ভব হয়েছিল। জয় শিল প্রভুপাদ কি। সেই পদ্মপাদ যখন ছোট ছিলেন এই সুমনের মতো, সুমন তোমার কথা বলছি, সুমনের মতো ছোট ছিল তখন থেকে ন্যাচারালি, ন্যাচারালি মানে স্বাভাবিক রূপে নিঃসঙ্গদেবের প্রতি তার একটা বিশেষ আকর্ষণ ছিল। তার প্রতি সবসময় নমস্তে নরসিংহায়ং এরকম গান করতেন, জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় জয় নৃসিংহ উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বত মুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যু মৃত্যুম নমঃহম শ্রী নৃসিংহ জয় জয় নৃসিংহ তুল্লা দেশ জয় পদ্মা মুখ পদ্ম ভৃঙ্গ জয় নৃসিংহ দেখি ওম সোহা। ওই পদ্মপাদ ছোটবেলায় এরকম করতেন, তার নৃসিংহ ভক্তি দেখে কোত্থেকে যেন একদিন সন্ন্যাসী একজন এলেন, অজেনা অজানা অচেনা একজন সন্ন্যাসী এসে বললেন, হে বালক আমি তোমাকে নৃসিংহদেবের একটা স্পেশাল মন্ত্র দিচ্ছি, এই মন্ত্র যদি তোমার ওই তুমি যা মন্ত্র জপ করো ওর সঙ্গে যদি এইটা মন্ত্র জপ করো তাহলে অচিরেই তুমি নৃসিংহদেবের দর্শন লাভ করতে পারবে এবং তার কৃপা পাত্র কৃপা ভাজন হবে। ছোট্ট ছেলে সরল হৃদয়, কোন সাধু মহাপুরুষে সেই মন্ত্র দিয়েছেন সে মনে প্রাণে বিনা বিচারে গ্রহণ করেছে। এখন এই মন্ত্রটা জপ করবো কোথায়, নিরিবিলি জায়গায়, সে গভীর জঙ্গলে গিয়ে ওই মন্ত্র জপ করত, প্রতিদিন সেখানে গিয়ে জপ করত। সেই গভীর জঙ্গলে অনেক বাঘ ভাল্লুকও ছিল, অনেক রকম প্রাণী ছিল হিংস্র। তাই একদিন ওখানে একটা শিকারী হান্টার শিকারী গিয়েছেন, সে কোনো শিকার পাচ্ছেন না, ঘুরছে ঘুরছে ঘুরছে, তারপরে দেখে যে একটা ছেলে জঙ্গলের ভিতর চোখ বন্ধ করে বসে কি যেন ভিড় ভিড় করে জপ করছে। তো সেখানে গিয়ে বলেছেন, বালক তোমার তো সাহস কম নয়, তুমি এই গভীর জঙ্গলে এসে কার নাম জপ করছো, কি করছো? বালক চোখ খুলে বলছে, আমি আমার ইষ্ট মন্ত্র ইষ্ট দেবের মন্ত্র জপ করছি। কে তোমার ইষ্ট দেব? বলছে নৃসিংহদেব। সে আবার কেমন? ও হান্তার ওর বাপের জীবনে কোনোদিন দেখেনি আর শোনেও নেই নৃসিংহদেব কেমন। তো ও ভাবছে কি ওই হাতি ভাল্লুকের মতো নৃসিংহ বুঝি এই জঙ্গলে একটা জানোয়ার হবে, নাম শুনেছে নৃসিংহ, সেই জন্য বলছে নৃসিংহ সে আবার কেমন, একটু বর্ণনা দাও তো। তারপরে বালক বর্ণনা দিয়েছে, বলতে তার উপরের দিক সিংহের মতো নিচের দিক মানুষের মতো। সে বুঝতে পারছে আচ্ছা এইরকম প্রাণী, আচ্ছা এরকম প্রাণী তুমি দেখি নাই, তাহলে ঠিক আছে তুমি বসো, আমি তোমাকে কথা দিচ্ছি সূর্যাস্তের পূর্বে এই প্রাণীকে খুঁজে শিকার করে আমি তোমার সামনে উপস্থিত করবো, তোমার এত জপ তপ করতে হবে না। হাতি গেল গড় কি হাতি গড়ে গেল তাল, থ্যাংক ইউ মুখস্থ আছে দেখছি বাংলা প্রভাব ছেলেটা তাই বলছে, বেটা তুই জানিস সে খেয়ে তুই কি মনে করছিস যে জনের বাঘ আর সিংহের মতো ঋষিগুলো তুই শিকার করতে যাচ্ছিস, ঠিক আছে বাহাদুরি দেখাচ্ছিস কর দেখি। ওই শিকারী চলে গেছেন সারা জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজছে এইরকম প্রাণী কোথায় যার উপরের দিকে সিংহ নিচের দিকে মানুষ, জঙ্গলের ভিতরে পাওয়া যাবে? এখন ও তো কথা দিয়ে এসছে ওটা ক্ষত্রিয়, কথা যদি রক্ষা না করতে পারে ক্ষত্রিয়ের বেঁচে থাকার কোনো অর্থ নেই। সন্ধ্যা পরন্ত বিকালে সূর্য ডুবু ডুবু করছে, ওই সামনে এক জায়গায় বসে জঙ্গলের ভিতরে বলছে, নৃসিংহদেব তুমি কে আমি জানি না, কিন্তু তোমাকে ধরে ওই বালকের সামনে আমি উপস্থিত করাবো এই প্রবচন, এই কথা আমি দিয়ে আসছি। যেহেতু আমি সেই কাজ করতে পারলাম না, তা আমার এই জগতে আর জীবনে বেঁচে থাকার কোনো অর্থ নেই, আমি নিজের তীর নিজের বুকে এখনই নিক্ষেপ করে মরব। যদি তুমি চাও তাহলে এখনই এই মুহূর্তে আমার সামনে উপস্থিত হও, নাহলে এই তোমার নামে আমার জীবনকে দিলাম উৎসর্গ করে। এরকম যখন করতে গিয়েছেন, নিজের তীর নিজে হাতে পেটের ভিতর ঢুকাতে গিয়েছেন, তখন নিশ্চিন্তের সামনে উপস্থিত হয়েছেন, ও মূর্খ দেখ নেই কোন হাসো তো, টেনশন করছো নাকি? ওই দিকে মন টান চলে গেল, ওই বাড়ি থেকে মন এদিক নিয়ে আসো। তখন ওইরকম রোরিং রোরিং বুঝেন ইংলিশ শব্দ, প্রচন্ড গর্জন করে সামনে আসে এই শিকারী এবার ক্ষত্রিয়, প্রচন্ড শক্তি গায়ে ও নিঃসঙ্গ দেখে বড় মধ্যে ধরে, চিন্তা করে মধ্যে ধরে টন্ত টানতে ছেলের কাছে নিয়ে গেছে, ছেলের কাছে নিয়ে বসে এই নাও তোমার নিঃসঙ্গ। বাবা কি সব ঘটনা! হ্যাঁ, আমি যখন প্রথম পড়লাম আমার গায়ে এগুলো কি বলে এগুলো একদম স্টান, কি ব্যাপার! ওই ছেলেরাও অবাক হয়ে গেছে, বাপরে বাপ এইরকম লোক চলুন দেখি। ছয় ঘন্টার ভিতরে নিঃসিংহদেবকে ধরে নিয়ে আসছে, দেখ তো নিঃসিংহ এই ওই শিকারী বলছে বালক, এখনো সে বালক আর নিঃসিংহদেবকে দেখতে পাচ্ছে না, বলছে কোথায় নিঃসিংহদেব? ওই নিঃসিংহদেব সাহেব বলছে, বালক হে আমার ভক্ত, তুমি এখন আমাকে দর্শন করতে পারিবে না কিন্তু আওয়াজ শুনিতে পারিবে। নিঃসিংহদেব গল 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 করছেন, বাচ্চা আওয়াজ শুনছে কিন্তু দর্শন পাচ্ছে না, কিন্তু তোমার ভক্তি প্রভাবে আমি কৃত হয়েছি আর তোমাকে আমি ব্লেসিংস দিচ্ছি, আশীর্বাদ দিচ্ছি, যদি কোনো দিন তুমি বা তোমার সঙ্গে সম্পর্কিত কোনো বিপদ মানুষের আপদ বিপদ হয় তখন আমাকে স্মরণ করবে আর আমি তখন আমার প্রভাব তোমাকে দেখাবো, এই বর তোমাকে দিচ্ছি। বোঝা গেল এই পর্যন্ত? ওই ছেলেটা ভগবান নৃসিংহদেবকে যদি দর্শন করতে পারছেন না, উপস্থিতি বুঝতে পারছেন, ভগবান নৃসিংহদেবকে দণ্ডবত প্রণাম করবে। জয় নৃসিংহদেব কি! নৃসিংহদেব অপ্রকট হয়ে চলে গেলেন, বালকের সাধনে সিদ্ধি লাভ হয়ে গেল, সে আর জঙ্গলে যায় না, সে এখন ঘরে বাড়িতে থাকে। তার কিছুদিন পরে এই শঙ্করাচার্যের কাছ থেকে তিনি শিক্ষা দীক্ষা নিলেন, নেওয়ার পরে এই শঙ্করাচার্য প্রতাপী, অত্যন্ত প্রতাপী গুরুদেব ছিলেন, অত্যন্ত প্রতাপী গুরুদেব ছিলেন, তো অনেকে তার উপর ঈর্ষা করতেন। তো একদিন কিছু কপালি, কপালি বলে বইয়ের লেখা আছে, কপালি মানে কি একটা এক প্রকারের মানুষ মানে
কপালি,
হ্যাঁ কপালি, তারা আবার মা কালীর পূজা করে, তারা মা কালীর কাছে বছরে একটা মানুষকে বলি দেয়, কি করে বলি দেয়। তো ভাবছে ওই পণ্ডিত শঙ্করাচার্য ওই দেখতে শুনতে ভালো, চেহারাও ভালো, জ্ঞান বুদ্ধিও আছে, ওকে বলি দিলে ব্যাস মা কালী তাড়াতাড়ি প্রসন্ন হয়। ওই কাপালিরা রাতের অন্ধকারে শঙ্করাচার্যকে পিছন থেকে অ্যারেস্ট করে ধরে ওই মা কালীর সামনে নিয়ে গেছে, আর কোনো কারণে যেন তেন প্রকারে তার শিষ্য নাম কি পদ্মপাদ, শুনেছেন যে আমার গুরু মহাজের উপরে অত্যাচার চলছে, তাকে জীবনে শেষ করে। তখন পদ্মপাদ একা অন্য কোন গুরু ভাইকে সাথে না নিয়ে সেই জঙ্গলের ভিতরে প্রবেশ করেছিলেন, আমার গুরু মহারাজকে আমি রক্ষা করবো, ওই দৌড়াচ্ছে না, জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় জয় নৃসিংহ বলছিল, বলছিলেন হে প্রভু নৃসিংহ, নৃসিংহদেব তুমি আমাকে আশীর্বাদ দিয়েছিলে যদি কোনোদিন আমার বা আমার সঙ্গে সম্পর্কিত কোনো ব্যক্তির আপদ বিপদ আসে তোমাকে স্মরণ করলে তুমি আবির্ভূত হবে, তোমার শক্তি প্রদর্শন দেখাবে, আজকে আমার জীবনে সবচেয়ে প্রিয় ব্যক্তি প্রাণ প্রিয় যে আমার গুরুদেব তাকে এখন হত্যা করতে যাচ্ছে, তুমি কোথায়? তোমার যদি কথা সত্য হয়, তুমি নিজে যদি সত্য হও, আজকে এখানে আবির্ভূত হয়ে তার প্রভাব তুমি দেখাও। তখন নৃসিংহদেব কি করলেন, ওর মাঝখানে ওর শরীরের ভিতর নৃসিংহদেব আবির্ভূত হয়েছে, যখন নিশিমে দেব শরীরের ভিতরে আবির্ভূত হয়েছেন, তার কথাবার্তা চাল তখন নিশিমে দেবের মত হয়ে গেছে। যেমন চৈতন্য মহাপ্রভু কখনো কখনো কোনো ভক্তের ভিতর আবির্ভূত হতেন, যেমন নৃসিংহ ব্রহ্মচারী নামে একজন ভক্ত ছিল এই নবদ্বীপে, মহাপ্রভু ছিলেন পুরী ধামে, ওইখান থেকে তার ভিতর আবির্ভূত হতেন মাঝে মাঝে। আর যখন আসতেন তখন নৃসিংহ মহাপ্রভু যেভাবে কথা বলতেন এও সেইভাবে কথা বলতেন, সিনিয়রদেরকে নাম ধরে ডাকতেন, মহাপ্রভু যেমন নাম ধরে ডাকতেন সেবানন, নৃসিংহ জুনিয়র, কিন্তু মহাপ্রভু যখন আসতেন আবেশ পালে, আবেশ প্রকাশ, তখন সিনিয়রদেরকে নাম ধরে ডাকতেন, অর্ডার দিতেন, মহাপ্রভুর মতো তার গায়ের বান হয়ে যেত, মহাপ্রভুর মতো তিনি লাভ দিয়ে দিয়ে নাচতেন, এরকম সেম চৈতন্যচরিতামৃত সমস্ত প্রসঙ্গ আছে। তো এই পদ্মপদের ভিতরে নৃসিংহদেব এবার এসে গেছে, আর ওখানে গিয়ে দেখছেন আমার গুরুকে ভালো করে স্নান করে স্যান্ড মাখিয়ে গলার ভিতর তেল লাগিয়ে এবার অস্ত্র চালাবে, বুঝলে ওই কালীঘাটে যেমন মারে বলি, ওই সময় গিয়ে নৃসিংহদেব স্বয়ং না, নৃসিংহদেবের আবেশ তার ভিতরে আছে, গিয়ে কটাকা চুলির মোট ধরে এরকম অসাধ্যে মেরে দিয়েছে। নৃসিংহদেবের কাছে তো একটা পিঁপড়া বাজার মতো, ওইগুলো ওইভাবে মেরে তার গুরুকে রক্ষা করেছে। এইরকম প্রতাপী শিষ্য, তার নাম সারা জগতে প্রচারিত হয়ে গেল, এবং যে সমস্ত গুরু ভাই তার প্রতি ঈর্ষা করতেন তারা সেই ঈর্ষার কথা ভুলে গিয়ে তার চরণেও শ্রদ্ধা নিবেদন করতেন। এইরকম পদ্মপাদ একদিন গেলেন জগন্নাথ পুরীতে শঙ্করাচার্যের নির্দেশে। শঙ্করাচার্য বললেন, পদ্মপাদ এই বর্তমান জগতে জগন্নাথ দেব একদম জাগ্রত, তুমি যাও জগন্নাথ দেবকে দর্শন করে আসো। তিনি এলেন জগন্নাথ পুরী জগন্নাথ দেবকে দর্শন করতে। এখন এসে জগন্নাথের যা ওই সেবা পূজা চলছে তার আর পছন্দ হবে না, দেখছেন এরা কি অশাস্ত্রীয় ভাবে পূজা করছে, এটা ঠিক না, তো এবারে ঘোরাফেরা করছেন। কিছুক্ষণ পরে পাণ্ডারা এক প্লেট প্রসাদ এনে এই পদ্মপাদকে দিয়েছেন, পদ্মপাদ অস্বীকার করলেন সেই প্রসাদ পেতে, না 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 তোমাদের পূজা পার্বণ অশাস্ত্রীয়, অতএব আমি এটা প্রসাদই হয়নি, এটা তো প্রসাদই না, তোমরা কি ভগবানকে পুতুল মনে করছো, গামছা পইরা পান খেয়ে ভোগ চালালে ভগবানের এত পূজা আছে খেয়ে নিল, এরকম অশাস্ত্রীয় ঢঙে পূজা করলে আমি খেতে পারি না, দেশে প্রসাদ নেবেন না। তোমার মনের সন্দেহ, সমস্ত জগতের লোক আসে, শুনেছি দেব দেবীরাও আসে প্রসাদ খেতে, যা আমি দেখছি এই প্রসাদ তো চলে না, আবার যা শুনি দেব দেবীরাও আসে এটা প্রসাদ খেতে, এটা আবার কি, মনে কিন্তু সন্দেহ, আবার গুরুদেব আমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন, কি করা যায়। রাতের বেলা শুয়ে আছে চিন্তা করছে কি করবে, চিন্তা করার সময় ওর চোখের সামনে জগন্নাথের বড় বড় দুটো চোখ ভেসে উঠছে, আর সেই চোখের ভিতর শঙ্করাচার্য আবির্ভূত হয়েছে, আবির্ভূত হয়ে শিষ্যকে বলছে, পদ্মপাদ তুমি শঙ্কা সন্দেহ করো না, জগন্নাথের সেবা এই শাস্ত্রের জ্ঞানের উপরে, নিয়ম কানুনের উপরে, এগুলো তুমি বুঝবে না, তুমি নিঃসন্দেহ প্রসাদ খেতে পারো। এই যে স্বপ্ন দেখেছেন, স্বপ্ন ভেঙে গেল, তারপরে ভাবছে ধু এটা কি গুরু মহারাজ বললো না কি বললো, সন্দেহ আর যাচ্ছে না। আমার রাতে ওই শোয়া শুয়ে শুয়ে এরকম চিন্তা করছে, আমার ঘুম আসছে তন্দ্রা, ঘুম তো না তাকে বলে তন্দ্রা, তন্দ্রা এমনি দেখেন যে উনি আবার বেদান্ত দার্শনিক ছিলেন, বেদের জ্ঞান ওনার ছিল, বেদের ভিতর লেখা আছে ঋগ্বেদের একটা জায়গায় যে গোপাল কৃষ্ণ, গোপাল কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণ, তিনি গোপাল বেশে এই দধি মাখন খেতে, এটা উনি জানতেন বেদের সিদ্ধান্ত। তো উনি যখন সেকেন্ড টাইম তন্দ্রায় আচ্ছন্ন হলেন, তখন দেখছেন জগন্নাথ দেব যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে গোপাল দাঁড়িয়ে আছে, আর জগন্নাথকে যে ভোগ টোক লাগানো হচ্ছে সেটা স্বয়ং গোপালই গ্রহণ করছে। তারপরে ওনার বিশ্বাস হলো এই জগন্নাথ স্বয়ং কৃষ্ণ, এবং এই জগন্নাথকে যেভাবে যা সেবা করছে পাণ্ডারা তিনি তা গ্রহণ করেন এবং গ্রহণ করার ফলে সেটা মহাপ্রসাদ কি প্রসাদ হয়। আর সেই প্রসাদ যখন ভক্ত আস্বাদন করেন তখন তার নাম হয়ে যায় মহাপ্রসাদ। তো জগন্নাথ এটা খান সেজন্য তার নাম মহাপ্রসাদ। আর ওর পরে বিমলা দেবী, বিমলা দেবী হচ্ছেন জগন্নাথের ভক্ত মা দুর্গা দেবী, তিনি খান বলে সেই প্রসাদের নাম হয়ে যায় মহাপ্রসাদ। অতএব আমি এটা নিতে পাই। এইভাবে যুক্তি তর্ক এবং ভগবানের সাক্ষাৎ দর্শনের মাধ্যমে এই পদ্মপাদ জগন্নাথ পুরীতে গিয়ে মহাপ্রসাদ সেবন করেছিলেন এবং তার তখন জীবন ধন্যাতি ধন্য হয়েছিল। জয় জগন্নাথ স্বামী মহাপ্রসাদ। ওইখানে মহাপ্রসাদ নিতে একবার ইন্দ্র এলো। কে এলো? ইন্দ্র স্বর্গ থেকে দর্শন করে যাই, মহাপ্রসাদ খেয়ে যাই, রাত দেখে যাই, হ্যাঁ কলাও বেঁচে যায় বলছো না কেন? তখন ইন্দ্র ভাবলো আসল উদ্দেশ্য খাওয়া দাওয়া করবো, সাথে দর্শন করে এলাম, তাতেই জগন্নাথ খুশি। তো এখানে ইন্দ্র আসছেন আমাদের আমাদের ইস্কন মন্দিরে, দেখেছেন জগন্নাথ পুরী দেখেছেন সমুদ্রের তটে, ওই জায়গাটার নাম হচ্ছে স্বর্গদ্বার। কি নাম? ওইখানে রথ রেখে ইন্দ্র পায়ে হেঁটে গিয়েছেন জগন্নাথ মন্দিরে, কোনো মতে তুড়িবুড়ি দর্শন করে আনন্দবাজার চলে গেছেন প্রসাদের কাছে, ভগবানকে একটু নম নম করে ওই দিকে ঘুরে আনন্দবাজারে গিয়ে এক দোকানদারকে বলছে লাড্ডু 10 কিলো আর ওই মিষ্টি ডাল 2 হাঁড়ি ভাত দাও 3 ঝুড়ি দোকানদার দেখছি এইরকম কষ্ট হবে কোনোদিন পাইনি, পয়সা করে দেবে বেটা কিন্তু অর্ডার দিচ্ছে রাজার মতো। আসলে তো স্বর্গে না যাবো, এটা বুঝতে পারছি না, এত এখানে সাধারণ মানুষের ঢুকে গেছে এরকম সে আধা কিলো 1 কিলো এরকম বলছে না, সব ঝুড়ি ঝুড়ি হেলে দাও ওটা দাও এরকম করে কয়েকটা চাকর বাকর মানে তার সাথে আছে তাদের মাথায় তুলে একটা হাঁটছে ওদিকে এটাই করতে করতে দোকানদার তাই কি হয়েছে রাজার মতো অর্ডার দিয়ে গেল একটা পয়সা দিল না। দোকানদার পিছন থেকে বলছে আরে বাবু আমি প্রসাদ নিয়ে যাচ্ছি আমার পয়সা কে দেবে? ইন্দ্র কথাই শুনছে না, কি চলেই যাচ্ছে। এখন এই বেটা দোকান থেকে লাফিয়ে সামনে এসছে, ওই পিছনে দৌড়েছে কোথার থেকে এসে পাগল নাকি পয়সা ঝুড়ি বলে সব দিচ্ছেন পয়সা কে দেবে? এই ইন্দ্র শুনছে না, এই চলছে চলছে চলছে, এও পিছনে পিছনে দৌড়াচ্ছে শুনছেন? ওই রথে উঠার আগে বলছে বেটা বুঝতে পারছিস না আমি হচ্ছি ইন্দ্র, তোর দোকান থেকে ঝুড়ি ভরে নিলামে তো তোর মহাভাগ্য, আমি হচ্ছি ইন্দ্র, এগুলো স্বর্গের দেবতাদেরকে বিতরণ করবো বলে নিচ্ছি যা। এরকম রাজা মশাই তো একদম উল্টা বুঝ দিয়ে তারপর সেও বল আরে বাবা ইন্দ্র আমার দোকানে কাস্টমার, দেবতারা খাবে পয়সা দিতে হবে না দক্ষিণাও নিয়ে যান তাহলে বাবা। ইন্দ্র তো তার দক্ষিণা জরুরত নেই কে বলে এই ছড় দিছি। এখন ও নির্বাক হয়ে ওই জায়গায় অমাল দৃষ্টিতে তাকিয়েছিল দেখিয়ে কি করে, তখন দেখলো ওই ঝুড়ি টুড়ি সহ ওইখানে একটা রথ আছে সেই রথের উপর দাঁড়ানো আর রথটা উপরের দিকে উঠে অদৃশ্য হয়ে গেল। তখন উনি বুঝলে যে এইটা হচ্ছে শ্রী ঠিকই ইন্দ্র। তো উঠার আগে বলছিলেন মহারাজ আপনি যে ইন্দ্র আর এই লীলা করলেন ফ্রি নিয়ে কিছু একটা যুক্তি প্রমাণ তো দিয়ে যান, আমি মানুষকে যদি বলি তো আমাকে পাগল মনে করি যে তোর এত ভক্তি বেটা তোর দোকানে ইন্দ্র আসবে, এতদিন ধরে দোকান খুলে আসি কেউ আসছে না। তখন বলছে যে ঠিক আছে দেখ আমার তো একটা ডিপার্টমেন্ট আছে আমি রাজা, তাছাড়াও আমার একটা এক্সট্রা ডিপার্টমেন্ট আছে আমার নির্দেশে বৃষ্টি হয়, बारिश मेरा डिपार्टमेंट है, तो तुझे मैं कुछ दिन के लिए ऐसा बल दे रहा हूं, जब तू इच्छा करेंगे तब बारिश हो जाएगी। यही प्रमाण समझते हैं, तुम्हें जखन इच्छा करबे तखन সেখানে বৃষ্টি হবে। এই আমার ক্ষমতা তোমাকে কিছু দিলাম, এই নিয়ে তুমি কেরামতি দেখাও। তখন ওই আনন্দবাজারে গিয়ে সবাই কি বলছে, আরে ইন্দ্রের সঙ্গে সাক্ষাৎ হল, আমার বুকিং রেডিও দিতে। সবাই তো পাগল নাকি, কি করলি ইন্দ্র? হ্যাঁ বলি ইন্দ্র আমার দোকানে এসেছিল, আমার ঝুড়ি টুড়ি সব খালি করে নিয়ে গেছে। তখন বলছি ইন্দ্র তুই ইন্দ্র দর্শন করি কি প্রমাণ? বলে আমার কথায় এখনই বৃষ্টি নামতে পারে, দেখাবো কেরামতি। আনন্দবাজার লোক বলছে দেখা, অনেকদিন বৃষ্টি হয় না আনন্দবাজার, ওখানে প্রসাদ টোসাদ এদিক সেদিক একদম নোংরা হয়ে আছে। তখন এরা ভাবছে যে এর কেরামতি যদি সত্য হয়ে যায় তাহলে লাভ তো আমাদেরই। দেখলাম জায়গা আরো ধোয়ামোছা হয়ে গেল, তখন কি বিড় বিড় করে বললো ঝকঝক করে তার বৃষ্টি। তখন ওরা বুঝলো যে না, এ যা বলছে এই পাগল না পাগল আমরা, একে যে পাগল বলে সেই হচ্ছে মহাপাগল। তো এইভাবে এই লীলামিলাস হয়েছিল। তাহলে এর থেকে বোঝা যায় যে জগন্নাথের প্রসাদ দেবতারাও খেতে ভালোবাসে। সুতরাং আমরা যখন জগন্নাথ পুরীতে যাব তো জগন্নাথের প্রসাদ খেতে আমরা কখনো ভুলব না, ঠিক আছে? তা আমরা কমসে কম প্রসাদ না হলেও জল তো খেয়ে নেন একটু। হরে কৃষ্ণ। জগন্নাথপুরীতে রঘুদাস নামে জগন্নাথের একজন ভক্ত ছিল, কি নাম? রঘুদাস। তার সাথে জগন্নাথের সাক্ষ্য প্রেম ছিল। তার সঙ্গে জগন্নাথের প্রেমটা কি রকম ছিল? সাক্ষ্য মানে বন্ধুত্ব। জগন্নাথ তার সাথে ওই ভক্তের সঙ্গে অনেক মজা মস্তি করতেন আর ভক্ত করতেন, তো সবসময় যদিও তাদের রিলেশনটা ছিল ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, তবু তিনি সবসময় ভগবানের সেবা করতেন, সবসময় ভগবানের সেবা করতেন। কিছু ফুল নিয়ে যেতেন, মালা বানিয়ে দিতেন, বিভিন্ন আইটেম দিতেন, কলা দিতেন, নারকেল দিতেন, জগন্নাথের নারকেল খুব পছন্দ হয় এগুলো দিতেন। সারা জীবন ভগবানের সেবা করেছেন, সেবা করতে করতে ওই রঘুনাথ একদিন অসুস্থ হয়ে গেছে, কি যেন খেয়েছে ভালো মন্দ, তারপরে পেট খারাপ হয়ে গেছে। হ্যাঁ পেট খারাপ হয়ে গেছে আর এত অসুস্থ হয়েছে, দুর্বল হয়েছে, সে আর ওর বেড থেকে উঠতে পারতো না, ওই বেডের ভিতরেই থাকতো। বেদের ভিতর থেকে মানে যেহেতু পরিচর্যা করার কেউ ছিল না আনম্যারেড, সেই জন্য ল্যাট্রিন বাথরুম বেদের ভিতর করতো। ইস, কি অবস্থা না! তো কে সাফ করে দেবে ওটা? আর জগন্নাথ দেখছেন যে আমার ভক্ত আসছে না কেন আমার কাছে, ও ওর পেট খারাপ হয়ে গেছে, ল্যাট্রিন করছে বেডের ভিতর। তখন জগন্নাথ একটা ছোট্ট বালক রূপ ধারণ করে এসেছে ওর ঘরের ভিতর, এসে ওই ল্যাট্রিন ভ্যাট্রিন সব পরিষ্কার করে দিচ্ছে নিজে হাত, আর ওকে লিমের বড়ি খাইয়েছে, তারপরে আরো অনেক ওষুধ টুসুধ খাইয়েছে, মাসাজ করে দিয়েছে হাত পা এরকম। তারপরে ও অনেকে সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পরে ও দেখছে, ও বাবা এই বালকটা কে রে, কালো কালো চেহারা, চোখ দুটো গোল গোল, চেনা চেনা মনে হয়। ভালো করে ওর দিকে তাকিয়ে এবং ধ্যান করছে, ধ্যান করে দেখছেন যে সে চোখ দুটো এইরকম জগন্নাথের চোখ, আর শরীরটা কালো মানে জগন্নাথ, স্বয়ং জগন্নাথ ছেলেরূপে এসছে। তখন সে আশ্চর্য হয়ে গেছে আর বলছে, প্রভু তুমি আসছ আমার মতো নগণ্য ব্যক্তির সেবা করতে, আর তুমি যে সেবা করলে, ছি 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 ছি, আমার মলমূত্র তুমি নিজে হাতে ধরলে আর পরিষ্কার করলে, এটা কেমন তুমি? আমি তো চির ঋণী হয়ে গেলাম, এই লজ্জা আমি রাখি কোথায়, আমার মতন যে সাধারণ মানুষের তুমি এসে সেবা করলে। তখন জগন্নাথ বলছে, আমি যা শুধু একদিন আসি সেবা করতে তুমি অবাক হয়ে গেলে, আর তুমি যে আমাকে জন্ম জন্ম সেবা করছ সেটা তো আমি বলতে পারি না, জন্ম জন্মান্তরে তুমি হচ্ছে আমার সেবক, তো সেই রকম সেবককে শুধু একদিনের জন্য আমি সেবা করতে এসেছি তাতে অবাক পাওয়ার কি আছে? জগন্নাথ দেব তার সঙ্গে এরকম হাস্য পরিহাস করলেন। তারপরে জগন্নাথ দেব সেখান থেকে অপ্রকট হয়ে সিংহাসনে চলে গেলেন। এইরকম জগন্নাথের সঙ্গে তার যে লীলা বিলাস হয় ওই জগন্নাথের সবাই জানতেন, সবাই জানতেন। এই সেই কারণে ওই রঘুনাথকে সবাই, তার থেকে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন তারা খুব সম্মান শ্রদ্ধা করতো, যে বাবা জগন্নাথের মিত্র, এরকম সাধারণ ব্যক্তি এরকম লীলা বিলাস করত। তো একদিন করছে কি, ওই রঘুনাথ ছিল শুয়ে রাত দশটার সময়, জগন্নাথ ওই বালক রূপে আসছে ওই দিকে, এসে ধাক্কা মারছে, রঘু রঘু উঠ উঠ। রঘু দেখে, আরে জগন্নাথ তুমি এখানে, কি অবস্থা, কে হাল কথা? বলে, হাল ঠিক হ্যায়, ওদারে ওই রাজবাগান রাজবাড়ি আছে না, তা রাজবাড়ির পিছনে যে কাঁঠাল বাগানটা আছে, ওই বড় বড় কাঁঠাল ঝুলে আছে গাছ পাতা, চলো না একটা একটা চলো। বলছি, তুমি ভগবান হয়ে চুরির প্ল্যান করছো? তখন বলছে, কোথায় আমি ভগবান, দেখ কোথায় আমি ভগবান, আমি তো তোর মতো। না চল চল চল, ভগবান ভগবান পরে দেখবো চল। তখন বলছে, দেখো এটা কি করে হয়, তুমি ভগবান ধরা যদি খাই তাহলে মরণ আমার হবে, তুমি তো কোথার থেকে কোথায় চলে যাবে, তোমাকে তো কেউ ধরতে পারবে না। বলে, সে ব্যবস্থা আমি করবো, তোর কোনো টেনশন নেই, তুই শুধু চল, প্ল্যান আমি দেব, যা কর তাই কর। তখন বলছে, তুমি ভগবান, আরে তুমি যদি কাঁঠাল খেতে চাও, তোমার অনন্ত কোটি ভক্ত আছে স্বর্গের দেবদেবরা তোমার সেবা করে, একটা কেন, তোমাকে পুরো কাঁঠাল দিয়ে তোমার মন্দির ভরে দিতে পারে, এইরকম মানুষ হয়ে ব্যক্তি হয়ে তুমি কাঁঠাল চুরি করে খাবে, ছি 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 ছি। এখন বলছে, রঘু তুই বুঝতে পারিস না, আমার পুরানো স্বভাব পুরানো অভ্যাস, ইয়ে যায় না সবাই, একটা চোর মানে কুখ্যাত চোর, এ সবসময় চুরি করতো, করতে 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 একদিন ইস্কন মন্দিরে গিয়েছে সারা চুরি করতে, জুতা চুরি করবে, এরা দেখছি কি জানে শুনছে আর বলছে, কোনো অসুবিধা নেই আমি ওখানে যাই, ভালো দেখে জুতা নিয়ে ভাগবো, এখন জুতা নিতে গিয়ে মাইকে কথা বলছেন স্পিকার, ওই আওয়াজ ওর কানে গেছে। ও দেখছি ভালোই প্রসঙ্গ বলছে, কৃষ্ণ চুরি করে লীলা বলছে। আরে ভগবান ও চুরি করে, আমাদের সমাজে দুই একজন চোর ভোরা আছে ছোট বলতে কি এমন আসবে, ভগবানই চুরি। ওর এই কথাটা এখন ধরছে, আমার প্রসঙ্গই তো বলছে, দেখি কি বলে বলো। এখন তা কৃষ্ণের চৌর্য বৃত্তির কথা সে বলছে, সেইটা শুনে যেহেতু সেটা কৃষ্ণের কথা ছিল, কৃষ্ণ সম্পর্কিত অপ্রাকৃত শব্দ তরঙ্গ তার কানে যাওয়ার ফলে তার হৃদয় নির্মল হয়েছে, তার ওই চুরি করার ভাবটা আর এখন নেই। তো ভাবছে আচ্ছা এরা এই এক জায়গায় বসে এই সমস্ত কথা আলোচনা করে তো খুব রসালো দেখছি, খুব ভালোই লাগে। তখন ওইখানে বসে মানুষ তার বুঝতে পারছে না চোর, ওই যারা আছে ওদেরকে জিজ্ঞাসা করতেছে কবে কবে কি হয় কোথায় হয়। তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তখন ও বলছে তাহলে আমি চুরি করি কেন, খাবারের জন্য চুরি করি, আর এরা যদি খাবার দেয় তাহলে চুরি করার কি দরকার আছে। ওই দিন থেকে ওই হরিসভাগুলিতে সে আসত আর প্রসাদ খেত, চুরি করাটা বন্ধ করল। একদিন করছে কি, ওই পাড়ার লোক বলছে যে আমরা যাব টুরে ধাম দর্শন করতে যাব। চোর বলছে ঠিক আছে আমার নামও লেখো, কত দিতে হবে, টাকা পয়সা দিয়েছে নামও লিখিয়েছে। এখন গেছে সে ধাম দর্শন করতে, তো রাতের বেলায় থাকতে হয় না কোথাও কোনো গেস্ট হাউসে অথবা কোনো বাগানে গাছের নিচে। তো ওই রাত যখন হয় বারোটা যখন বাজে তখন চোরের গায়ে অ্যালার্জি শুরু হয়ে যায়, কি ঘুম আসছে না কেন এরকম করছে। তার মানে ওই সময় তো চুরি করার টাইম, পুরানো অভ্যাস, কিন্তু আমি তো চুরি করবো না বলেছি, কিন্তু আমার মন আর হাত পা ঠিক থাকছে না, করতেই হবে। তখন সে বেটা উঠে ওই এক রুমে ঢুকে ও তাদের জিনিসপত্র নিয়ে আরেক রুমে রেখে দিয়েছে, আর এদের জিনিসপত্র নিয়ে অন্য রুমে রেখে দিয়েছে। এই রাত ভর দুই ঘন্টা পর্যন্ত করছে, কথা বুঝতে পারছেন। এখন সকালবেলা পুরুষ ছেলেরা স্নান টান করে যখন ধুতি করতে গিয়েছে তখন দেখছে সেখানে শাড়ি আর ব্লাউজ ছিল, কি বলবো। সে নিজেকে চেক করছে আমি মাথা ছুঁয়ে গেলাম আমি ঠিক আছি। বকুলা দেখছে আমাদের জামা কাপড় দেখছি মাতাজিদের কাছে মতো হয়ে গেছেন, মাতাজিরা দেখছেন যে পুরুষদের মতো। ও মা তখন কি হলো কি হলো কি হলো এই শৈগল শুরু হয়ে গেল। তখন যে দিনের বেলা বলছে কি হলো সেটা আমি বলতে পারি, আপনারা আমাকে কিছু না বলেন। তখন বলছে আপনি বলুন বলুন, বলছে আমি হচ্ছি একটা চোর, আমি পুরো ঘটনাটা খুলে বলছেন আমি আপনাদের কথা শুনে এই এই জগতে এসেছি ভক্তি জগতে, কিন্তু বারোটার পরে আমার মন করে আন চান, সেই জন্য আমি একটু এদিক সেদিক করে দিয়েছি আপনারা বেছে নিন। তো আমি ওটা করে মোটামুটি ঘুমাতে পারলাম না, তো জগন্নাথ এই প্রসঙ্গ বলে বলছে বলো আমার এটা পুরানো অভ্যাস, আমি যখন বৃন্দাবনে যশোদানন্দন রূপে আবির্ভূত হয়েছিলাম বাবা আমার ছিল রাজা, নবলক্ষ গাই দুধ মাখনের কোনো অভাব নেই, তবু আমি পরের ঘরে গিয়ে যতক্ষণ চুরি করে না খেতাম ততক্ষণ আমার পেট ভরত না, আমার মাও দেখো আমার কান টেনে টেনে লম্বা করে দিয়েছে যে কি তোর বাপের কম আছে, তোর যা লাগবে আমাকে বলবি। এখানে যখন খাওয়াতে যাই তখন বলি যে না না খাবো না খাবো না পেট ভরে গেছে, আর ওইখানে গিয়ে চুরি করিস, মা যশোদা তো জানে না যে আমার বান্ধবীদের ঘরে চুরি করার দুধের কি টেস্ট। সেই পুরানো অভ্যাসটা আমি ছাড়তে পারিনি রঘু, তো এখন আর দুধ দই কোথায় পাবো, চল রাজবাড়ির গাছে কাঁঠাল পাচ্ছে কমসে কম একটা কাঁঠাল তো খাই, চুরি করা জিনিসের টেস্টই আলাদা, তো কেনা জিনিস ওই টেস্ট হয় না। তো এখন রঘুকে আচ্ছা করে পটিয়েছে, পাঠানো বোঝেন ইংলিশে কি বলে কনভিনিয়েন্স, পানি তো রঘু তো ঠিক আছে, ভয় ভয় লাগছে, কিন্তু আবার জগন্নাথ ভরসা, কোনো অসুবিধা নেই। বাগানের ভিতর ঢুকছে, এখন রঘু বলছে বাবু তুমি কাছে ওঠো, আমি নিচে দেখছি। জগন্নাথ ধুপ আমার বডি আর তোর বডি, তুই বেটা তুই চেঙ্গিস খানের মতো তুই উঠ, দেখছিস আমার কি বডি, তুই আমি সামাতে বলি। তো ও দেখছি ঠিকই জগন্নাথের যা বডি, এই বডি নিয়ে যদি গাছে ওঠে গাছ টাছ নিয়ে বলে ভাঙ। সে গাছে উঠ তো বলছে প্রভু সাবধান, উনি কিন্তু পালাবে না, তুই মাথা গেলা তোকে উঠিয়ে আমি পালাবো উপরে গিয়ে, বলছে কোনটা পারবো, বলে ওই ওইটা জগন্নাথ দেখেন ওইটা লম্বা, তো তাহলে তুমি ধরবে তো, বলে হ্যাঁ আমি আছি। সে বোটাটা এরকম কেটে দিয়েছে, তো নিচে ঠাপ করে পড়ছে, জগন্নাথ ইচ্ছে করে ধরেনি, ওই নিচে পড়ছে ফেটে গিয়েছে, ঠাপ করে সাধ্য হয়েছে। ওই ঘরে বাগানের কর্নারে একটা কুয়ে ঘর ছিল, সেখানে চৌকিদার থাকতো, মানে পাহারারা, ওরা আসছে এত রাতে আওয়াজ করতে গেল, টর্চ নিয়ে বেরিয়ে দেখছে ওই কাঁঠাল গাছের নিচে কাঁঠাল একটা পড়ে ফেটে আছে। কি করে কাঁঠাল পড়লো, সব দোষ সাথে সাথে জগন্নাথ দিয়েছে দৌড়, ভেঙে চুড়ে কাটা মাটাল ভিতর দিয়ে একদম কোনো মাতে গিয়ে সিংহাসনে বসে গেছে। আমি ওকে উপরে উঠিয়ে দিয়ে আমি পাইলি এলাম, ও জগন্নাথ দেখছে কারা যেন ওই দিকে টর্চ খেয়ে আসছে, ওইটা তেল নিয়ে জগন্নাথ এমন দৌড় মারছে, উনি তো পালিয়ে গেছেন। আর রঘুনাথ উপরে বসে এরকম খরগোশের মতো কাঁপছে, আজকে কি আমার দশা হবে, আমাকে সবাই সাধু রূপে জানে, আমি জগন্নাথের ফ্রেন্ড রূপে জানে, আমাকে সম্মান করে, আর এরা যদি দেখে আমি চুরি করছি, তো ছি 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 ছি, ও বেড়ে তো পালিয়ে গেল, আমার এখন কি দশা হবে। এই পাহারাদার এসে কে কে করতে করতে এদিক ওদিক লাইট মেরে উপরে লাইট যখন মারছে তখন দেখতে কি কালো বাবু, ওর ওর কথা শুনে আমি কানে এসেছি, কালো বাবু কে, বলো জগন্নাথ, বলছে চুরি করছিস তুই, যত দোষ দিচ্ছিস জগন্নাথে, বলছে আমাকে যদি বিশ্বাস না করো এখনই মন্দির গিয়ে দেখো, তার ঘাম ছুটে যাচ্ছে, সে এইখান থেকে দৌড়ে পালিয়েছে, তোমরা যদি তাকে দেখো তাহলে বুঝতে পারবে যে পরিশ্রান্ত হয়ে আসছে। তো সাথে সাথে কিছু লোক রাজার কাছে গিয়েছে, আর কিছু লোক জগন্নাথের কাছে গিয়ে দেখছে যে জগন্নাথ হাঁপাচ্ছে, আর যদি যদি তাকাচ্ছে রঘুনাথ আসছে কিনা, আর এরকম কি দেখছে, আর ওই রাজার কাছে একে ধরে নিয়ে চলে গেছে। রাজা দেখছে আরে আমাদের রঘুনাথ নাও, রঘু তোমাদেরই অবস্থা, তোমাকে এটা চুরি করছে চোর বলছে, আমার তো বিশ্বাস হচ্ছে না, এ তোরা কাকে ধরে নিয়ে এসছিস, এ তো ভগবানের বন্ধু মহাভাগবত, সে কি করে চুরি করতে পারে, বলছে না না বাবু আমরা হাতে নাতে ধরেছি, তাকে গাছ থেকে আমরা নামিয়ে দিচ্ছি, এই চোর, তখন বিশ্বাস আর করছে না, আবার এরা যে ঢঙে বলছে তা বিশ্বাস করতেই হবে। তখন রাজা ওই রঘুনাথকে ধরে নিয়ে জগন্নাথের কাছে গিয়েছেন, আর গিয়ে দেখছেন জগন্নাথের যা মুখ, সে ওই মুখ মিলে পুরো মিলে যাচ্ছে। তখন জগন্নাথের কাছে রাজা বলছে প্রভু তোমার কাঁঠাল খাওয়ার ইচ্ছা আছে, তুমি যা শুধু আমাকে একটু ইঙ্গিত দিতে পারতে, এই কাঁঠাল তো তোমার, এই বাগান আমার, রাজপ্রাসাদ আমার, রাজ্য আমার, মান সম্মান সব তোমার, আমি তো তোমার চাকর, আমি এখানে সমস্ত কাঁঠাল কেটে তোমার মন্দির নিয়ে আসতাম, তুমি চুরি করতে গিয়েছো কেন। জগন্নাথ দেব চুপচাপ শুধু শুনছে, তুই বুঝবি না মূর্খ, তো রাজকার্য করার বুদ্ধি থাকতে পারে, চুরি করার বুদ্ধি, তুই চলে যা, যা করছি করছি, রঘুনাথকে ছেড়ে দে। তখন দাদা রঘুনাথকে ছেড়ে দিল, জগন্নাথের সাথে তার রঘুনাথের এমন তর্কাতর্কি শুরু হল, এই তোমার সাথে আমার শেষ লীলা, তোমার সাথে তোমার তোমার কিসে আর বলবো না আমি, কি বলে তোমার ফাঁদে বলবো না। তো এইরকম জগন্নাথ তার ভক্তের সঙ্গে লীলা বিলাস করে। জগন্নাথকে বলা হয় কি ভক্ত বাচ্চ, জগন্নাথকে বলা হয় ভক্ত বাচ্চ। আমরা জানি যে জগন্নাথ দেব যখন রথযাত্রায় চলেন, চলতে চলতে কোনো সময় রথ রাস্তার ভিতর বন্ধ হয়ে যায়, কেন বন্ধ হয়ে যায় কেউ আর বুঝতে পারে। তো একবার আমার ছিল 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 কি নাম ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ির সামনে রথ দাঁড়িয়ে বলেছে, আর যাচ্ছে না, হাজার হাজার মানুষ জানেন তো আপনার, লাখ লাখ মানুষ যায়, সবাই রথকে ঠেলছে টানছে, রথের আগে যায় না, স্থির, কারণ কি বুঝতে পারছে। তারপর হাতি ঘোড়া লাগিয়ে দিয়েছে, হাতির শক্তি ঘোড়ার শক্তি দিয়ে রথকে নেব, তাও যায় না। রঘুনাথ জগন্নাথ ইচ্ছা মনে যা ইচ্ছা করেন তাই যায়। এখন ওই ভক্তিবিনোদ ঠাকুরের স্ত্রী তার ছোট্ট কোলে শিশুটাকে নিয়ে, শিশুটার নাম হচ্ছে বিমলা প্রসাদ, ওকে নিয়ে এরকম করে জগন্নাথ জগন্নাথ এরকম করছে, কোলে নাচাতে নাচাতে গেটের সামনে। রাত যেহেতু চলছে না, পাণ্ডার একটু অবকাশ ফিল করছে, কাজকাম নেই, আবার ভক্তিবিনোদ ঠাকুর হচ্ছেন ওই জগন্নাথ মন্দির ইনচার্জ সরকারের পক্ষ থেকে, মানে সরকারি ম্যাজিস্ট্রেট ছিলেন সেই অর্থে ইনচার্জ। তখন সবাই বলছে আরে ওই আমাদের ইনচার্জের স্ত্রী আসছে বাচ্চা নিয়ে, মাতাজি বাচ্চাকে এদিক নিয়ে এসুন এদিক নিয়ে এসুন, এরম করছে পাণ্ডারা রথের উপর বসে। তো মাতাজি ও বাচ্চাটাকে নিয়ে দিয়েছে, তখন ওই বাচ্চাটাকে নিয়ে ইনচার্জের স্ত্রী একটু খুশি করবো, হ্যাঁ আমাদের উপর শুভ দৃষ্টি হবে, তাই বাচ্চাটাকে জগন্নাথের চরণে নিচে রেখে শুয়ে দিয়েছে যে জগন্নাথকে প্রণাম কর। তো বাচ্চাটাকে যখন দেখেছেন, তখন জগন্নাথের গলায় অনেক মালা ছিল, তো একটা মালা সুতা খুলে শিশুর উপর পড়ে গেছে, জগন্নাথ দেব তাকে কৃপা করলেন। পাণ্ডার আবার শাস্ত্রের সিদ্ধান্ত জানে যে যদি কখনো জগন্নাথের মালা নিচে খুলে পড়ে অথবা কোনো ফুলও যদি নিচে পড়ে, তাহলে বুঝতে হবে ওই সময় উপস্থিত কোনো ভক্তের উপর জগন্নাথ বিশেষ কৃপা করেছে। আর ওই শিশুকে রাখার ফলে তার পরেই ঘটনাটা হয়েছে, তখন সমস্ত পাণ্ডারা বলতে লাগলো মাতাজি তোমার ছেলে ভবিষ্যতে মহাপুরুষ হবে তাতে কোনো সন্দেহ নেই, জগন্নাথ দেব তার এই বয়ন জয়ন্তী মালা খুলে তার গলায় দিয়েছে, এই মহাপুরুষ হবে এই লক্ষণে জগন্নাথের কৃপা পেয়েছে। মাতাজি এরা তো গুরুত্ব দিয়ে কিছু বুঝতে পারি, যা তোমরা বলো। বাচ্চাটাকে নিয়ে এসে গেছে, ওই জগন্নাথের কৃপা যখন জগন্নাথ করলেন তার ভক্তের উপর, তারপরেই রথ চলা শুরু হয়ে গেল। আর হাতি ঘোড়ার দরকার হলো না, মানুষ স্বাভাবিকভাবে যেভাবে টান ছিল ওইভাবে টান দিয়েছে, রথ চলা শুরু হয়েছে। তাহলে জগন্নাথ দেব ওখানে দাঁড়িয়েছিলেন কেন? ওই তার ভক্ত ছোট্ট ভক্ত রূপে ছিলেন বিমলা প্রসাদ, যিনি পরবর্তীকালে বৈষ্ণব চূড়ামণি রূপে পরিজ্ঞানিত হয়েছিলেন, সারা পৃথিবীতে বৈষ্ণব রাজসভার যিনি ছিলেন সভাপতি, তাকে কৃপা করার জন্য জগন্নাথ দেব ওখানে দাঁড়িয়েছিলেন। যখন কৃপা করলেন তখন রথ আবার চলল। তাই আমরা দেখলাম সেদিন পাণ্ডারা যে ভবিষ্যৎবাণী করেছিলেন তাই সফল হয়েছে পরবর্তীতে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সারা বৈষ্ণব সমাজের নেতৃত্ব দান করেছিলেন, তিনি ভক্তির সিদ্ধান্ত স্থাপন করেছেন এবং তারই অত্যন্ত সুযোগ্য পুত্র তথা শিষ্য রূপে আজ আমরা ইসকন ফাউন্ডারের জগৎগুরু শ্রীল প্রভুপাদকে লাভ করেছি। তো সেই জন্য প্রভুপাদ আমাদের যিনি প্রভুপাদ ইনি ছোটবেলায় অনেকবার জগন্নাথ পুরীতে গিয়েছেন ওনার স্টুডেন্ট লাইফে। প্রভুপাদ যখন সুমনের মতো ছিল, তখন সুমন না তোমরা, হ্যাঁ এইরকম ছিল, তখন বারবার ওখানে যেতেন, জগন্নাথের কৃপা তো বিশেষ আকর্ষণ ছিল জগন্নাথের প্রতি। এবং প্রভুপাদ যখন বিদেশে গিয়েছিলেন মন্দির স্থাপন করেছিলেন, প্রভুপাদ ইসকনের প্রথম মন্দিরে যাকে বিগ্রহ রূপে স্থাপন করেছিলেন তিনি হচ্ছেন জগন্নাথ। জয় জগন্নাথ স্বামী কি, বলদেব প্রভু কি, সুভদ্রা মহারানী কি, গৌর প্রেমানন্দী। তো আমি এখান থেকে এখন দুটো তিনটে শ্লোকের ব্যাখ্যা করব, তারপরে আমরা কালকে মহাপ্রভুর সঙ্গে জগন্নাথের লীলাবিলাস এবং আরো একটা শ্লোক ব্যাখ্যা করব কালকে সেশনে সকালে। এবং কালকে সেশনে আমি কয়েকজন ভক্তকে রিকোয়েস্ট করব যে আমাদের এই তিন দিনের সেমিনার হলো, এই সেমিনার কেমন লাগলো আপনাদের, কি ত্রুটি বিচ্ছুতি ছিল, সেই ফিলিংস আপনারা দুই তিনজন দুই চারজন ভক্ত যারা বলতে চান তারা দুই মিনিট করে এরকম বলতে পারেন, কেমন হবে এটা? আচ্ছা, শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ মন্দিরে গিয়ে যখন জগন্নাথ দেবকে দর্শন করতেন তখন কত নম্বর পেয়েছি, তখন উনি প্রায় জগন্নাথ অষ্টকম ওনার মুখ থেকে নিঃসৃত হতো, অর্থাৎ পাঠ করতেন। সেই শ্লোক কি? কদাচিত কালিন্দিত বিপিন সংগীত তরল মোদাভিরি নারী বদন কমলাস্বদ মধুপ রমা শম্ভুর ব্রহ্মার মরপতি গণসার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, ভূজে সব্যে বেনু শিরসি শিখি পিচ্ছ পতিততে দুকলম নেত্রান্তে সহচ কথাচ্ছ বিদধাতে সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, মহাম ভোদস্তীরে কনক রূপচেরে নীল শিখরে বসন প্রসাদান্ত সহজ বল ভদ্রেন বলিনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবা বসরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, কৃপা পারাবার সজল দলদ শ্রেণী রুচির রমা শম্ভ রমা বাণী রাম স্ফুর্ত মলে অঙ্কে রহমহ সুরেন্দ্রের আরাধ্য স্তুতি গণ শিখা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, রথারূঢ় গচ্ছন পথে মিলিত ভূদেব পটলৈ স্থিত প্রাদুর্ভাবম প্রতিপদ উপকর্ণ সদায় দয়া সিন্ধুর বন্ধু সকল জগতাং সিন্ধু সদয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, পরব্রহ্ম পীড় কুবল দলৎফুল্ল নয়ন নিবাসি নীলত্র নিহিত চরণ অনন্ত শিরসি রসানন্দী রাধা সরস রসানন্দী রাধা সরস বপুরা লিঙ্গদ শুক জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এবার সবাই হাত জোড় করুন, বলুন না বই যাচে রাজ্যং না চ কনক মাণিক্য বিভবম না যাচে অহং রম্মাং সকল জনকাম্মম বরবধূম সদা কালে কালে প্রমথ পতিনা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, হরত্তং সংসারং দ্রুততরমসারং স্বরূপতে হরত্তং পাপনাং বিততিমপরাং যদবপতে অহং দীননাথে নিহিত চরণ নিশ্চিত মিদং জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ ভারত Thank you.
অষ্টকম থেকে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা শ্লোক আছে, সেই শ্লোকটা সেই শ্লোকটা আপনারা ইতিমধ্যে হাত জোর করে বলেছেন, নবই যাচে রাজ্যম ন চ কনক মাণিক্য বিভবম ন যাচে অহম রাম্যম সকল জন কাম্যম বরবধম সদা কালে কালে প্রমথ পথিনা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাব তুমি। এই শ্লোকটার বঙ্গানুবাদ হচ্ছে, আমি রাজ্য চাই না, স্বর্ণ মাণিক্য বৈভব চাই না, সর্ব জনের স্পৃহণীয় সুন্দরী রমণীয় চাই না, কেবল এই চাই যে প্রমথনাথ মহাদেব সর্বক্ষণ যার চরিত্র গান করেন সেই প্রভু জগন্নাথ আমার নয়ন পথের পথিক হউন, এই আমি শুধু চাই। ঠিক এই কথাটাই শ্রীচৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকমে চার নম্বর শ্লোকে বলেছেন, সেই শ্লোকটা কি, না ধনম না জনম না সুন্দরী কবিতাম জগদীশময় মম জন্মনি জন্মনীশ্বরে ভগবাদ ভক্তি রহই কীর্তনি। তা আমরা যারা শুদ্ধ ভক্তি লাভ করতে চাই এই শ্লোক দুটো আমাদের মুখস্থ করা উচিত এবং এই শ্লোক দুটির ভাবার্থ অনুসারে আমাদের জীবনকে পরিচালনা করা উচিত। তো এখন আমরা এখানে সবাই আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি জবাব দেব, তা না হলে আমরা এখানে আর একটু দাঁড়িয়ে নিত্য কীর্তন করবো। কালকে আমরা এই শ্লোকের উপর ব্যাখ্যা করব এবং মহাপ্রভুর সঙ্গে জগন্নাথের যে লীলাবিলাস হয়েছিল সেই প্রসঙ্গগুলি আমরা ব্যাখ্যা করব। তারপরে আমরা আমাদের উপলব্ধি পর্ব সেটার উপর আমরা আলোচনা করে সকালের সেশন আমরা শেষ করবো, আর বিকেলবেলা মহানগর সংকীর্তন অনুষ্ঠিত হবে। আমাদের সঙ্গে থাকবেন পতিত পাবন গৌণিতায় আর জগৎগুরু শ্রীলপ্রভুপাদ। গৌণিতায় কি শ্রীলপ্রভুপাদ কি? তো কোন প্রশ্ন কেন আছে? হ্যাঁ মাতাজি বলুন।